বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তিলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তিলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَلْ لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا الَّذِينَ آمَنُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ كَفَرُوا يُقَاتِلُونَ فِي سَبِيلِ الطَّاغُوتِ فَقَاتِلُوا أَوْلِيَاءَ الشَّيْطَانِ إِنَّ كَيْدَ الشَّيْطَانِ كَانَ ضَعِيفًا صَدَقَ اللَّهُ الْعَلِيُّ الْعَظِيمُ
بسم الله الرحمن الرحيم তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 25 জুলাই, 10 শ্রাবণ এবং ফার্সি 3 মোরদাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এই অনুষ্ঠান প্রতিদিন প্রচারিত হয় বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 6:53। আর প্রচারিত হয় বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা facebook.com/radiotehranbn। আর ইউটিউবে youtube.com/radiotehranbangla1982। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন সিরিয়াকে ভেঙে স্বায়ত্তশাসিত এলাকা গঠনে পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলোর ষড়যন্ত্রের বিরুদ্ধে দামেস্কের প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশের হাসপাতালগুলোতে শয্যা, আইসিইউ ও অক্সিজেন সংকট এবং করোনার মাঝে ডেঙ্গু সংক্রমণের পরিস্থিতি বেসামাল হওয়া সম্পর্কে প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা। পত্রপত্রিকার পাতার আসর কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের খুজিস্তান প্রদেশ নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের হস্তক্ষেপমূলক বক্তব্য তীব্র নিন্দা জানাল ইরান। আফগানিস্তানে 13 প্রদেশে সেনা অভিযানে 269 তালেবান নিহত, দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানাল আমেরিকা ও ইউরোপ। বাংলাদেশে ঈদের ছুটিতে করোনার পরীক্ষা কম হলেও সংক্রমণ কমেনি, জেলাভিত্তিক শনাক্ত মৃত্যুর হারে শীর্ষে অবস্থান করছে ঢাকা জেলা। এবং পেগাসাস ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা দেওয়ার দাবি জানাল বিরোধী দল কংগ্রেস, অভিযোগ তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ। ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি ওমানের সঙ্গে তার দেশের সম্পর্ক শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপকে তার সরকারের কূটনীতিতে অগ্রাধিকার দেয়া হবে। শনিবার রাতে ওমানের সুলতান হিসাম বিন তারিকের সঙ্গে এক টেলিফোন আলাপে এ কথা ঘোষণা করেন আয়াতুল্লাহ রাইসি। তিনি ওমানের সুলতানকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন তেহরান ও মাস্কাটের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক এতটা গভীর ও শক্তিশালী যে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ তাকে দুর্বল করতে পারেনি। তিনি আরও বলেন এরপরও ওমানের সঙ্গে ইরানের বর্তমান সম্পর্ক কাঙ্ক্ষিত অবস্থায় নেই, কাজেই বিশেষ করে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক যাতে আরও শক্তিশালী করা যায় সে লক্ষ্যে তিনি ক্ষমতা গ্রহণ করেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। টেলিফোন আলাপে ওমানের সুলতানও ইরানের সরকার ও জনগণকে পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা জানান ও আয়াতুল্লাহ রাইসের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ইরানের খুজিস্তান প্রদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরান বলেছে হাই কমিশনার মিশেল লে ব্যাচেলেট খুজিস্তানের ঘটনা প্রবাহ সম্পর্কে যে বিবৃতি দিয়েছেন তাতে ভুল তথ্যে ভরা কাল্পনিক অভিযোগ উত্থাপন করা হয়েছে যা দুঃখজনক ও অনভিপ্রেত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে এ মন্তব্য করে বলেছেন, খুজিস্তান প্রদেশের জনগণের দুর্দশা দূর করার জন্য ইরানের সর্বোচ্চ পর্যায় থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা উপেক্ষা করে জাতিসংঘের এই কর্মকর্তা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতি দিয়েছেন। তার এ বিবৃতি যতটা না একজন আন্তর্জাতিক মানবাধিকার কর্মকর্তার বক্তব্য বলে মনে হয়েছে তার চেয়ে বেশি একটি রাজনৈতিক বিবৃতি বলেই প্রতীয়মান হয়েছে। খাতিব জাদে বলেন, খুজিস্তানের মূল সমস্যা পানি সংকট যা বৃষ্টিহীনতা ও খরার মতো প্রাকৃতিক কারণে সৃষ্টি হয়েছে। আফগানিস্তানের ১৩ প্রদেশে সেনাবাহিনীর অভিযানে অন্তত ২৬৯ তালেবান সদস্য নিহত হয়েছে বলে খবর দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে কাবুল থেকে আইআরআইবির সংবাদদাতা জানিয়েছেন, এসব অভিযানে ১৭৬ তালেবান সদস্য আহত হয়েছে। এ সময় সেনাবাহিনী তালেবানদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে। তবে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে তালেবান। এদিকে আফগানিস্তানের শতকরা ৯০% সীমান্তের উপর নিয়ন্ত্রণ গ্রহণ করার যে দাবি তালেবান করেছে তা প্রত্যাখ্যান করেছে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আমান বলেছেন, আফগান সরকারের নিয়ন্ত্রণাধীন এলাকার পরিধি ক্রমেই বিস্তৃত হচ্ছে এবং হাতছাড়া হয়ে যাওয়া জেলাগুলো তালেবানের কাছ থেকে একের পর এক পুনরুদ্ধার করা হচ্ছে। আফগানিস্তানে একটি সর্বাত্মক যুদ্ধবিরতি ও সব পক্ষের অংশগ্রহণে একটি অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে সংলাপে বসতে আফগান সরকার ও তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা, ইউরোপ ও ব্রিটেন। আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে একটি চূড়ান্ত চুক্তির আগে আপদকালীন সমাধান হিসেবে অন্তর্বর্তী সরকার নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে তারা। এই প্রথম আন্তর্জাতিক সমাজের পক্ষ থেকে আফগানিস্তানে একটি অন্তর্বর্তী সরকার বা গঠন কাঠামো নিয়ে সংলাপে বসার আহ্বান জানানো হল। ইতালির রাজধানী রোমে তিন দিন আগে গত ২২ জুলাই আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের প্রতিনিধিরা বৈঠক করেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ওই বৈঠকে মূলত আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা হয় বলে দাবি করা হয়েছে। ওই বৈঠক থেকে কাতারের রাজধানী দোহায় গত সপ্তাহে আফগান সরকার ও তালেবানের মধ্যকার শান্তি আলোচনার প্রতি সমর্থন ঘোষণা করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে ২৫ মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে ৩১ মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে ঈদ উল আজহার ছুটিতে করোনা পরীক্ষা কম হলেও সংক্রমণের হার কমেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এটি বলেছে জেলাভিত্তিক শনাক্ত ও মৃত্যুর হারে ঢাকা জেলা শীর্ষে অবস্থান করছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
ঈদ উল আজহার ছুটিতে করোনা পরীক্ষা কম হলেও সংক্রমণের হার কমেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার দুপুরে কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডাক্তার নাজমুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, জেলাভিত্তিক শনাক্তের হিসাবে ঢাকা শীর্ষে অবস্থান করছে। ঢাকায় ইতিমধ্যেই শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ছাড়িয়ে গেছে। এরপরে আছে যথাক্রমে চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট, বগুড়া, নারায়ণগঞ্জ, খুলনা, ফরিদপুর। বিভাগভিত্তিক মৃত্যুর হারেও এগিয়ে আছে ঢাকা, এরপরেই রয়েছে খুলনা বিভাগ। গত ৭ দিনের সংক্রমণ পরিস্থিতি বিশ্লেষণে দেখা যাচ্ছে নমুনা সংগ্রহ কম হয়েছে বলে পরীক্ষা কম হয়েছে, ফলে মোট রোগীর সংখ্যাও কম পাওয়া গেছে। তবে যা পরীক্ষা হয়েছে তাতে শতকরা হিসেবে সংক্রমণের হার ৩০% নিচে নামেনি। এদিকে টানা ৪ দিন দৈনিক মৃত্যুর সংখ্যা ২০০ নিচে থাকার পর আজ তা এক লাফে ২২৮ পৌঁছে গেছে। আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগের দিনের তুলনায় করোনার মৃত্যু এবং শনাক্ত দুটোই বেড়েছে। শনিবার সকাল ৮টা থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২৮ জনের মৃত্যু হয়েছে আর নতুন রোগী শনাক্ত হয়েছে 11291। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ক্ষণিক বিরতির পর আবারও ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। নভেল করোনা ভাইরাসের ঊর্ধ্বগতি রোধে বাংলাদেশে সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের কারণে ষষ্ঠ থেকে নবম শ্রেণী এবং 2022 সালের SSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আজ রোববার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জানিয়েছেন, চলমান অ্যাসাইনমেন্ট বিতরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে। এর আগে চলমান কঠোর বিধিনিষেধের কারণ উল্লেখ করে গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এক অফিস আদেশে বলে, 2022 সালের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করে দেয়। এদিকে 2022 সালের SSC ও HSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট স্থগিত করা হলেও চলতি বছরের SSC পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম চলমান রয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কারগিল যুদ্ধ ভারতীয় সেনাবাহিনী ও দেশের জন্য বীরত্ব ও সংযমের প্রতীক। তিনি আজ রেডিওতে মন কি বাত বা মনের কথা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, 26 জুলাই কারগিল বিজয় দিবস এবার এই গৌরবময় দিনটি অমৃত মহোৎসবের মাঝে পালিত হবে, এ কারণেই এটি আরও বিশেষ হয়ে উঠেছে। কারগিলের ঘটনা সকলে জানা উচিত। প্রধানমন্ত্রী বলেন, এবার 15 আগস্ট দেশ স্বাধীনতার 75তম বছরে প্রবেশ করছে। এটি আমাদের মহান সৌভাগ্য যে আমরা শতবর্ষ ধরে দেশের মুক্তির জন্য অপেক্ষা করেছিলাম, সেই স্বাধীনতার 75 বছরের প্রত্যক্ষ সাক্ষী হতে চলেছি। এদিকে ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যুতে ভারতের সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যাখ্যা দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের সাবেক অর্থমন্ত্রী পি চিদম্বরম। প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা পি চিদম্বরম আরও বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং সরকারের উচিত এই অভিযোগ একটি যৌথ সংসদীয় কমিটি দ্বারা তদন্ত করা। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা পি চিদম্বরম ইহুদিবাদী ইসরায়েলি পেগাসাস স্পাইওয়ারের সাহায্যে ফোনে আড়ি পাতা ইস্যু সম্পর্কে কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, বিষয়টি অত্যন্ত গুরুতর এবং সরকারের উচিত এই সমস্ত অভিযোগ একটি যৌথ সংসদীয় কমিটি দ্বারা তদন্ত করা। তিনি আজ রোববার ওই মন্তব্য করেন। কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেন, সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিবৃতি দেওয়া উচিত এবং গুপ্তচরবৃত্তি করা হয়েছিল কিনা তা স্পষ্ট করা উচিত। এ সম্পর্কে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক এবং বিশিষ্ট সমাজকর্মী ডক্টর ইমানুল হক আজ রোববার রেডিও তেহরানকে বলেন,
ভারতবর্ষে এত বড় প্রতারক, দুর্নীতিগ্রস্ত এবং শয়তান সরকার আছেন, যারা জনজীবনের প্রত্যেকটা মুহূর্তকে নাবিশ্বাস ফেলতে বাধ্য করছে। বিভিন্ন লেখক, বুদ্ধিজীবী, সমাজকর্মীদের কম্পিউটারের মধ্যে জাল ইমেল ঢুকিয়ে দেওয়া হচ্ছে কম্পিউটার হ্যাকিং করে। সুতরাং এর একমাত্র রাস্তা হচ্ছে এই সরকারের পদত্যাগ করা। যারা বিরোধী দলগুলো আছেন তাদের রাস্তায় নামার সময় হয়েছে।
কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব অবশ্য এটিকে ভারতীয় গণতন্ত্রকে বদনাম করার ষড়যন্ত্র এবং ফোনে আড়ি পাতা কাণ্ডের বিষয়ে সরকারের কোনো সম্পর্ক নেই বলে সাফাই দিয়েছেন। যদিও বিরোধীরা মন্ত্রীর ওই জবাবে সন্তুষ্ট নয়, তারা ওই বিষয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি এবং যৌথ সংসদীয় কমিটির মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছেন। আব্দুল হাকিম, রেডিও তেহরান, ভারত।
বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের কুখ্যাত প্রযুক্তি কোম্পানি NSO গ্রুপের কাছ থেকে পেগাসাস স্পাইওয়ার কেনার জন্য সৌদি সরকারের ওপর চাপ সৃষ্টি করেছিল তেল আবিব। আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে। সবশেষে খেলার খবর ক্রিকেট। তৃতীয় ও শেষ টি টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়েকে 5 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে টি টোয়েন্টি সিরিজ 2-1 ব্যবধানে জিতে নিল টাইগাররা। হারারেতে টসে জিতে ব্যাট করতে নেমে 5 উইকেটে 193 রান সংগ্রহ করে স্বাগতিকরা। জবাবে 4 বল বাকি থাকতেই 194 রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে বাংলাদেশ। এতে ম্যাচ জয়ের পাশাপাশি টেস্ট ও ওয়ানডের পর টি টোয়েন্টি সিরিজও নিজেদের করে নিল সফরকারীরা। সফরে সর্বসাকুল্যে 7 ম্যাচের 6টিতেই জয় পেয়েছে টাইগাররা। জিম্বাবুয়ে সিরিজ শেষে দেশে এসে অস্ট্রেলিয়ার বিপক্ষে 5টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সিরিয়া সরকার জানিয়েছে সেদেশের কিছু এলাকা নিয়ে আলাদা স্বায়ত্তশাসিত সরকার গঠনের যে কথা বলা হচ্ছে তার মূল উদ্দেশ্য হচ্ছে ওই দেশটিকে দুর্বল করা। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে সেদেশের কিছু এলাকা নিয়ে আলাদা স্বায়ত্তশাসিত সরকার গঠনের যে কথা বলা হচ্ছে তার মূল উদ্দেশ্য হচ্ছে সিরিয়াকে দুর্বল রাষ্ট্রে পরিণত করা। 2011 সাল থেকে সিরিয়া সরকার বিদেশি মদতপুষ্ট বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করে আসছে। প্রায় 100টি দেশ থেকে সন্ত্রাসীদেরকে ভাড়া করে এনে সিরিয়ায় জড়ো করা হয় এবং পাশ্চাত্যের বৃহৎ শক্তিগুলো ও পশ্চিম এশিয়ায় তাদের মিত্র দেশগুলো এসব সন্ত্রাসীকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে। সন্ত্রাসীদেরকে লেলিয়ে দেওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে সিরিয়ার জনপ্রিয় আসাদ সরকারের পতন ঘটানো, যারা কিনা এ অঞ্চলে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে। কিন্তু প্রায় 1 দশক ধরে যুদ্ধ করেও শত্রুরা তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে তো পারেনি, বরং সিরিয়ার সরকার রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে। তারা বিদেশি মদতপুষ্ট এসব সন্ত্রাসীদের পরাজিত করতে সক্ষম হলেও সন্ত্রাসীরা এখনও উত্তর পূর্ব সিরিয়ার ইদলিব প্রদেশের কিছু জায়গা এখনও নিয়ন্ত্রণ করছে। যুক্তরাষ্ট্র ও তুরস্কের সহযোগিতায় তারা এখনও ওই স্থানে অবস্থান করছে। যুদ্ধের ময়দানে সিরিয়ার সরকার ও সেনাবাহিনী শ্রেষ্ঠত্বের প্রমাণ দেওয়ার পর বাশার আল আসাদের প্রতিপক্ষরা এখন রাজনৈতিক অঙ্গনে প্রভাব বিস্তার ও সিরিয়ার ক্ষতি করার চেষ্টা করছে। শত্রুর অন্যতম একটি কৌশল হচ্ছে সিরিয়ার উত্তর ও উত্তর পূর্বাঞ্চল সহ আরও বেশ কিছু জায়গা নিয়ে আলাদা স্বায়ত্তশাসিত এলাকা গঠন করা। সিরিয়ার উত্তরাঞ্চলীয় সশস্ত্র কুর্দিরা যুক্তরাষ্ট্রের সহায়তায় স্বায়ত্তশাসিত এলাকা গঠনের চেষ্টা করছে এবং তারা সিরিয়ায়ও ইরাকের কুর্দিদের মতো স্বায়ত্তশাসিত এলাকা গঠনের দাবি জানাচ্ছে। বাস্তবতা হচ্ছে তাদের এই অবৈধ কাজে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বেশ কিছু দেশ সহযোগিতা করছে। সিরিয়ায় স্বায়ত্তশাসনের দাবিদার এক নেতা তাদের স্বায়ত্তশাসনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন লাভের জন্য ফরাসি প্রেসিডেন্টের সহায়তা চেয়েছেন। এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে তাদের প্রস্তাবিত স্বায়ত্তশাসিত এলাকায় কোনো কোনো আরব দেশের কর্মকর্তারা সেখানে যাচ্ছেন এবং তারা ওই এলাকাকে সিরিয়া থেকে বিচ্ছিন্ন করার জন্য প্রচার চালাচ্ছেন, যার মূল উদ্দেশ্য হচ্ছে সিরিয়াকে দুর্বল করা। তবে এই পদক্ষেপের মাধ্যমে কেবলমাত্র ইসরায়েলই লাভবান হবে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে এবং এর পাশাপাশি ডেঙ্গু রোগেরও সংক্রমণ দেখা দিয়েছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
নভেল করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণে দিশেহারা স্বজনদের করুণ আহাজারিতেও মিলছে না হাসপাতালের শয্যা বা আইসিইউ। সংকট চলছে অক্সিজেনের, এমন অবস্থা খোদ রাজধানী সহ বাইরের জেলাগুলোতেও। বাইরের জেলা থেকে রোগীদের নিয়ে স্বজনরা ছুটে আসছেন ঢাকায় ভালো চিকিৎসার আশায়, ছুটছেন এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে।
এর আগে 4-5টা হসপিটাল ঘুরছি, কিন্তু আসলে আইসিইউ পাই না, আইসিইউ দরকার, রোগীর অবস্থা মুমূর্ষ, তখন ওখানে অক্সিজেনের সমস্যা।
রাজধানীর বিশেষায়িত কুর্মিটোলা জেনারেল হাসপাতালের 300 শয্যার বিপরীতে বর্তমানে রোগী ভর্তি আছে 370 জন, 10টি আইসিইউ বেডের সবগুলোতে রোগী ভর্তি। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমেদ বলেছেন, এ অবস্থায় আরো বেশি রোগী সামাল দেয়া তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠবে।
এই সারপ্লাস পেশেন্ট হয়তো অল্প কিছুদিন মেইনটেইন করা যায়, বাট লম্বা সময়ের জন্য যখন হয়ে যায় তখন ডেফিনেটলি এটা স্বাস্থ্যকর্মী, ডাক্তার, নার্স বা অন্য যারা আছেন তাদের উপর অতিরিক্ত একটা চাপ তৈরি করছে।
এদিকে আজ স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক বলেছেন,
এবং সংক্রমণ বেড়ে গেলে কিন্তু হাসপাতালে জায়গা হবে না, আমাদের বিভিন্ন জায়গায় প্রভাব পড়বে যেটা অন্য অন্য দেশে পড়েছে।
আজ রোববার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ফিল্ড হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারা দেশে ডেল্টা ভেরিয়েন্ট ছড়িয়ে পড়া এবং স্বাস্থ্যবিধি না মানাই সংক্রমণ বাড়ার বড় কারণ। গ্রামের চিত্র আশঙ্কাজনক, আক্রান্তদের 75% গ্রাম থেকে আসছে, যাদের সবাই বয়স্ক, তারা ভ্যাকসিনও নেননি। মন্ত্রী জানান, আগামী দিনে প্রতি মাসে 1 কোটি লোককে ভ্যাকসিন দেবার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ সময় করোনা মহামারীর মধ্যেই ডেঙ্গুর সংক্রমণের কারণে পরিস্থিতি বেসামাল হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল সহ রাজধানীর নির্দিষ্ট বেশ কয়েকটি বিশেষায়িত হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষায় অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে ধারাবাহিক আলোচনা আসমাউল হোসনা।
আসমাউল হোসনা, শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নেন। মহান আল্লাহর গুণ আর নামগুলোর পরিচয় ও ব্যাখ্যা সংক্রান্ত আসমাউল হোসনা শীর্ষক ধারাবাহিক আলোচনার 40তম পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
মহান আল্লাহর নাম ও গুণগুলোর অর্থ বা পরিচিতি জানার মাধ্যমে মানুষ পৃথিবীর বুকে আল্লাহর খলিফা হওয়ার যোগ্যতা অর্জন করে, যে যোগ্যতা ফেরেশতাদেরও নেই। এসব নাম মহান আল্লাহর এক একটি গুণের পূর্ণতার প্রকাশ। মহান আল্লাহর প্রকৃত খলিফা বা প্রতিনিধি হতে হলে ও পূর্ণতা অর্জন করতে হলে মানুষকেও এইসব নামের মুখাপেক্ষী হতে হবে এবং এইসব নামের ঔজ্জ্বল্য তুলে ধরতে হবে জীবনে। মহান আল্লাহর আসমাউল হোসনার অন্তর্ভুক্ত আরেকটি গুরুত্বপূর্ণ নাম হল হাসিব। এর অর্থ যার মাধ্যমে কোনো কিছু যথেষ্ট বা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, যিনি গণনাকারী ও মহৎ প্রাণ বা মহানুভব ইত্যাদি। পবিত্র কোরআনে 4 বার এসেছে এই নাম, এর মধ্যে 3 বার মহান আল্লাহর নাম হিসেবে ও 1 বার মানুষের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা হয়েছে কেয়ামত বা বিচার দিবসের বিশেষ সময়ের জন্য।
ভরসা করার ক্ষেত্রে যথেষ্ট অর্থে মহান আল্লাহকে স্মরণ করতে গিয়ে বলা হয় সব সময়ই, তথা সুখে ও দুঃখে মহান আল্লাহই মুমিনদের জন্য যথেষ্ট এবং তিনি নিজেই গোটা সৃষ্টিকুলের চাহিদাগুলো মেটানোর জন্য যথেষ্ট। মানুষ যখন আল্লাহর এই নাম তথা হাসিব নামের অর্থ বুঝতে পারেন, তখন মানুষ নিজের সব চাহিদা কেবল মহান আল্লাহর কাছেই তুলে ধরেন। এমন মানুষকে যদি সারা দুনিয়ার মানুষও বর্জন করে, তাহলেও তিনি কোনো ভয় বা দুশ্চিন্তার শিকার হন না। আবার আল্লাহ ছাড়া যদি সারা বিশ্বের মানুষও তাকে সম্বর্ধনা জানায়, তাহলেও তিনি প্রশান্তি বা আনন্দ অনুভব করেন না। সূরা তালাকের 3 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, যে কেউ আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, এরা হল সেই মুমিন যাদেরকে মুনাফিক বা শত্রুর অনুচর লোকেরা যখন বলেছে যে তোমাদের সাথে মোকাবেলা করার জন্য মক্কার লোকেরা সমাবেশ করেছে, বহু সেনা ও সাজ সরঞ্জাম তাদের ভয় করো, তখন তাদের বিশ্বাস আরও দৃঢ় হয়ে যায় এবং তারা বলে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, তিনি কতই না চমৎকার বা শ্রেষ্ঠ অভিভাবক ও সাফল্য দানকারী।
অতএব হাসিব এমনই এক নাম যা কেবল মহান আল্লাহর ক্ষেত্রেই পুরোপুরি বাস্তব ও পরিপূর্ণভাবে প্রযোজ্য। একমাত্র আল্লাহই যথেষ্ট বলতে বোঝায় যে তিনি যে কোনো কিছুকে অস্তিত্ব দেওয়া থেকে শুরু করে তার ওই অস্তিত্ব অব্যাহত রাখা সহ ওই অস্তিত্বকে পূর্ণতার শিখর পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম। তাই একটি ইয়াতিম শিশুর প্রকৃত অভিভাবক হিসেবে মহান আল্লাহই যথেষ্ট, কারণ ওই শিশুর মাকেও মহান আল্লাহই সৃষ্টি করেছেন ও মায়ের বুকে তার জন্য মহান আল্লাহ দুধের ব্যবস্থা করেছেন এবং শিশুকে মায়ের দুধ পানের দিকে পরিচালনাও করেন মহান আল্লাহ। আর মায়ের মনে শিশুর জন্য মমতার যোগানও দিয়েছেন মহান আল্লাহ এবং এর ফলে মা তার সমগ্র অস্তিত্বকে শিশুর সেবায় নিয়োগ করেন। সূরা জুমারের 36 নম্বর আয়াতে এজন্যই মহান আল্লাহ বলেছেন, আল্লাহ কি বান্দার সব বিষয়ের জন্য যথেষ্ট নন?
হাসিব নামের আরেকটি অর্থ হিসাবগ্রহিতা। মহান আল্লাহ চেয়ে নিপুণ ও পরিপূর্ণ হিসাবগ্রহিতা ও হিসাবরক্ষক আর কেউ নেই। মানুষের প্রতিটি কাজের ও কথার এবং এমনকি চিন্তারও হিসাব রেকর্ড রয়েছে মহান আল্লাহর কাছে। মহান আল্লাহর হিসাব তৎপরতায় নবী রাসুল ও ফেরেশতারাও কোনো হস্তক্ষেপ করতে পারেন না, কারণ আল্লাহ ছাড়া অন্য কেউ মানুষের গোপন বিষয়ের খবর রাখেন না। তাই মুমিন কেবল মহান আল্লাহর কাছে অপছন্দনীয় কাজের জবাবদিহিতার ব্যাপারেই ভীত থাকে। সূরা আহজাবের 39 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, সেই নবীগণ আল্লাহর পায়গাম প্রচার করতেন ও তাঁকে ভয় করতেন, তারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করতেন না, হিসাব গ্রহণের জন্যে আল্লাহই যথেষ্ট। মহান আল্লাহ কিয়ামতের পর মানুষের কাজকর্মের হিসাব গ্রহণ করবেন, যেমন সূরা বাকারার 284 নম্বর আয়াতে মহান আল্লাহ বলছেন, আকাশ ও ভূমণ্ডলে যা কিছু আছে তার সবই আল্লাহর, তোমরা যা গোপন রাখো মনে বা প্রকাশ করো মহান আল্লাহ সেসবেরই হিসাব নেবেন তোমাদের কাছ থেকে।
সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেছেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব, সুতরাং কারো প্রতি জুলুম হবে না। যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তা উপস্থিত করব এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট। হাসিব অর্থ মহত্ব, মহানুভবতা, উন্নত গুণ, দয়া ও এমন কিছু যা মানুষকে বিস্ময়ে হতবাক করে দেয়, আর এ নাম মহান আল্লাহর জন্যই সবচেয়ে বেশি মাত্রায় প্রযোজ্য। মানুষ যদি মহান আল্লাহর হাসিব নামটি মনে রাখে তাহলে সে তার কাজকর্মের ব্যাপারে সতর্ক হবে, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজেই নিজের কাজের বিচার করবে, কারণ মহান আল্লাহর হিসাব হবে অত্যন্ত সূক্ষ্ম ও কঠিন। আর এই জন্যই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের হিসাব দেওয়ার দিনক্ষণ আসার আগেই নিজেই নিজের হিসাব নাও, নিজের অবস্থার পরিমাপ নাও এবং নিজেকে মহাবিচারের দিন ও পুনরুত্থান দিবসের জন্য প্রস্তুত করো।
হিসাব বা বিচারের ব্যবস্থা বিচক্ষণ মানুষকে পরকালের ব্যাপারে সতর্ক রাখে, ফলে তারা পাপ বর্জন করে চলে। মহান আল্লাহ সূরা মায়েদার 4 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহকে ভয় করতে থাকো, নিশ্চয়ই আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণকারী। যারা গোপনে ও প্রকাশ্যে মহান আল্লাহকে স্মরণে রেখে তাঁকে ভয় করে চলে এবং আল্লাহ তাদের ভাগ্যে যা রেখেছেন তাতেই সন্তুষ্ট থাকে, তারা বিচার দিবস বা কেয়ামতের দিন কবর থেকে সরাসরি বেহেশতে চলে যাবেন বলে হাদিসে বলা হয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে এই সৌভাগ্য অর্জনের তৌফিক দিন। আমিন।
তো শ্রোতাবন্ধুরা, আজ পর্যন্তই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গ দেওয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
আপনি এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 25 জুলাই রোববারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের শিরোনাম। রাজধানীর সড়কে বেড়েছে রিকশা ও ব্যক্তিগত গাড়ি। প্রথম আলো। যুগান্তরের শিরোনাম, বিধিনিষেধে গতিহীন অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে ধস। ডেঙ্গু জ্বর নিয়ে একদিনে সর্বোচ্চ 104 জন হাসপাতালে ভর্তি, ইত্তেফাক। সরকারি চাকরিজীবীদের সম্পদের হিসাব দিতে চিঠি, কালের কণ্ঠ। চিকিৎসকরা ক্লান্ত, স্বজনদের আহাজারে সিট নেই, অক্সিজেন নেই। মানব জমিন। ভারতের শিরোনাম। 25,000 বছর আগেও করোনায় বিপর্যস্ত হয় এশিয়া, ভুগিয়েছিল অনেকদিন। রিপোর্ট আনন্দবাজার পত্রিকা। মুকুলকে চাপে ফেলতে কৌশল, হার নিশ্চিত জেনেও রাজ্যসভা নির্বাচনে প্রার্থী দিতে পারে বিজেপি আজকাল। দিল্লি সফরের আগেই মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পরে এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, নিরাপদ দূরত্ব মেনে কেন্দ্রে আসার আহ্বান সিএসির। করোনা মহামারীর এই সময়ে সিলেটে উপনির্বাচন হচ্ছে এবং সেই উপনির্বাচনের ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার এই আহ্বান জানিয়েছেন, আপনার মন্তব্য কি?
আপনাকে ধন্যবাদ। রেডিও তেহরানের অগণিত শ্রোতা এবং শুভানুধ্যায়ীকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে কথাবার্তার অনুষ্ঠানে আলোচনা শুরু করছি। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা যে বক্তব্য দিয়েছে, সে বক্তব্য হয়তো সংবিধানের দৃষ্টিকোণ থেকে ঠিক আছে, কারণ সাংবিধানিক আইনের কারণে তিনি বা নির্বাচন কমিশন সিলেটে উপনির্বাচন করতে বাধ্য হচ্ছে। কিন্তু একথাও ঠিক যে দেশে কিন্তু একটি বিশেষ পরিস্থিতি চলছে, করোনার মহামারী চলছে, সারা বিশ্বের ঢেউ বাংলাদেশে এসে লেগেছে। ফলে এই বিশেষ সময়, এই বিশেষ সময়ে বিশেষ পরিস্থিতিতে অনেক কিছুই কিন্তু পরিবর্তিত হতে পারে। তেমনি নির্বাচন যেটা হবে সিলেট উপনির্বাচন, যতদূর জানি যে এই মুহূর্তে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাসে, এতদিন যা ঘটেছে তার চেয়ে অনেক বেশি ক্রিটিক্যাল অবস্থা এখন। এই অবস্থায় নির্বাচন যদি আরো কিছুদিন পরে অনুষ্ঠিত হতো তাহলে আমার মনে হয় বিশেষ কোনো ক্ষতি হতো না। এবং মনে রাখতে হবে যে আইন কিন্তু মানুষের জন্য, বিশেষ পরিস্থিতিতে এই আইন স্থগিত রাখা যায়, পরিবর্তন করা যায়, একটু এদিক সেদিক করা যায়, সেটাও আইন করেই করা যেতে পারে। তো ফলে কে এম নুরুল হুদা সাহেবের এই বক্তব্য আমার কাছে খুব বেশি একটা গ্রহণযোগ্য নয়।
ইরানের সদ্য অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী প্রার্থী আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সংলাপকে তার সরকার অগ্রাধিকার দেবে। এই নীতি গ্রহণের মূল কারণ কি?
জি, ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত প্রার্থী আয়াতুল্লাহ সাইয়েদ ইব্রাহিম রাইসি যে বক্তব্য দিয়েছেন সেটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাৎপর্যপূর্ণ এই কারণে যে কোনো প্রতিবেশী গুরুত্বপূর্ণ। প্রতিবেশীর সঙ্গে যদি আপনার সুসম্পর্ক না থাকে তাহলে আপনি শান্তিতে বসবাস করতে পারবেন না, এটি একেবারে স্বতঃসিদ্ধ সত্য কথা। ইরান বৃহৎ একটি দেশ এবং তার বহু সংখ্যক প্রতিবেশী। ইরানের প্রতিবেশী আফগানিস্তান, পাকিস্তান, ইরাক, এপাশে কুয়েত, তুরস্ক, পারস্য উপসাগরের দক্ষিণ পাড়ে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, প্রতিবেশী দেশের মধ্যেই পড়ে ওমান, তারপরে বাহরাইন, সৌদি আরব। এই প্রত্যেকটি দেশের সঙ্গে ইরান সম্পর্ক ভালো করতে চাই, সুসম্পর্ক করতে চাই। সবার সঙ্গে যদি সংলাপের মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক রাখা যায় সেটিই হবে ইরানের জন্য কল্যাণকর। এবং এই যে কল্যাণকর একটা অবস্থা, এটি কিন্তু মধ্যপ্রাচ্যের বৃহত্তর স্বার্থে জরুরি। মধ্যপ্রাচ্যের শান্তি স্থিতিশীলতা যদি ধরে রাখতে হয় তাহলে ইরানের যে প্রতিবেশী দেশগুলো সবার সাথে সুন্দর একটা সম্পর্ক দরকার এবং সবার সাথে স্থিতিশীলতা শান্তি বজায় রাখা দরকার। এবং আমি বিশ্বাস করি যে ইরান যে নীতি গ্রহণ করতে যাচ্ছে এই নীতি অতীতেও অনেকটা চর্চা হয়েছে এবং এই নীতি সফল হবে বলে আশা করি।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দিল্লি সফরের আগেই মন্ত্রিসভার বিশেষ বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। সংবাদ প্রতিদিনের এক খবরে লেখা হয়েছে, নতুন সপ্তাহে দিল্লি সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে তড়িঘড়ি মন্ত্রিসভার বৈঠক ডাকলেন তিনি। নবান্ন সূত্রের খবর, সোমবার দুপুরে মন্ত্রিসভার বিশেষ বৈঠক হওয়ার কথা, ওই দিনই দিল্লি রওনা হবেন মুখ্যমন্ত্রী। গত সপ্তাহে মন্ত্রিসভার বৈঠক হয়েছে, মুখ্যমন্ত্রীর বিশেষ গুরুত্বপূর্ণ দিল্লি সফরের আগে মন্ত্রিসভার বিশেষ বৈঠক অন্য মাত্রা পেয়েছে। তবে বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে কেউই মুখ খুলতে চাননি। প্রশাসনিক মহলের মতে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়েও বৈঠক হতে পারে। সামনে বড় লড়াই, বিজেপিকে হারাতে জোট বাঁধতে পারে কংগ্রেস তৃণমূল। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, শত্রু শত্রু বন্ধুই হয়, এই তত্ত্বেই এবার বিজেপিকে হারাতে কাছাকাছি আসার ইঙ্গিত দিচ্ছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। দিল্লিতে সোনিয়া মমতা সম্ভাব্য বৈঠক অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। শুধু এই বৈঠক নয়, রাজ্যের বিধানসভা নির্বাচনে তৃণমূলের অভাবনীয় সাফল্যের পর থেকেই নরম হওয়া শুরু করেছিল কংগ্রেস। এবার মমতার তরফেও কংগ্রেসের প্রতি মনোভাব বদলের ইঙ্গিত মেলা শুরু হয়েছে। প্রমোশন চাইছেন মুখ্যমন্ত্রী, ২৪ তৃণমূল লড়তে পারবে না, হাসছেন দিলীপ ঘোষ। আজকালের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগামীকাল সন্ধ্যায় রওনা হচ্ছেন দিল্লির উদ্দেশ্যে। মমতা ব্যানার্জি দিল্লি সফর নিয়ে হাসছেন দিলীপ ঘোষ। মমতা ব্যানার্জি দিল্লিতে গিয়ে যোগ দেবেন তৃণমূলের সংসদীয় দলের বৈঠকে, দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে, একাধিক বিরোধী নেতৃত্বের সঙ্গেও বৈঠক করবেন মমতা। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ২০১৯ লোকসভা ভোটের আগেও মমতা ব্যানার্জি বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন, ব্রিগেডও সভা করেছিলেন, কিন্তু কিছুই করতে পারেননি, জোটও হয়নি আর জেতাও হয়নি মমতা ব্যানার্জির। বিরোধীরা নিজেদের অবস্থান তো স্পষ্ট করেছে, দেখাই যাচ্ছে, আর তৃণমূলে তো এখন খুনোখুনি শুরু হয়ে গেছে। তাই সন্দেহ হচ্ছে ২০২৪ লোকসভা ভোটে তৃণমূল লড়তে পারবে কিনা সে বিষয়ে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন আদর্শ মানুষ করার কৌশল।
আদর্শ মানুষ গড়ার কৌশল।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার 20তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল আহমেদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
শিশুদের প্রকৃতি খুবই কোমল ও অপছন্দনীয় নানা স্বভাব থেকে মুক্ত। কোমলমতি শিশুদের আত্মা পবিত্র থাকে বলে সেখানে ধর্ম ও ধর্মীয় চিন্তাধারার বিকাশ ঘটানো বড়দের তুলনায় সহজ হয়। অন্য কথায়, শিশু কিশোরদের মনটা এমনই যে শৈশব ও কৈশোরে তাদের যা শেখানো হয় সেটাই পরবর্তীতে সারা জীবনের জন্য শক্ত ভিত বা গাঁথনির কাজ করে। তাই এ সময়ে তাদেরকে করতে হবে নৈতিক, ধর্মীয় ও আধ্যাত্মিক সুশিক্ষাগুলোই প্রশিক্ষিত। জীবনের সঠিক পথে চলার দিশা দেওয়ার জন্য শৈশব ও কৈশোরই হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। এ সময় তাদের মধ্যে অনুকরণ ও মানিয়ে নেয়ার ক্ষমতা খুব বেশি থাকে। তাই বাবা মায়ের উচিত তার শিশু ও কিশোর সন্তানদের জন্য সুস্থ ও পবিত্র পরিবেশ গড়ে তোলা। তাদের জন্য গড়ে তুলতে হবে এমন পরিবেশ যেখানে থাকবে দয়া, মায়া ও ধৈর্য সহ পছন্দনীয় নানা গুণ। আসলে শিশু কিশোরদের প্রতিপালন মানে কেবলই তাদের খাবার, পোশাক ও স্বাস্থ্যের সুরক্ষা নয়, তাদের মধ্যে সৃষ্টিশীলতা সহ নানা ধরনের প্রতিভার বিকাশ ঘটানো ও তাদের জন্য পছন্দনীয় নানা গুণ অর্জনের পথ খুলে দেওয়াও জরুরি। আর এসব লক্ষ্য অর্জনে বাবা মা ও অভিভাবক এবং শিক্ষকদের উচিত শিশু কিশোরদের শিক্ষা ও প্রশিক্ষণের ব্যাপারে বিশেষভাবে যত্নশীল হওয়া ও একই লক্ষ্যে পর্যাপ্ত মাত্রায় সময় দেয়া।
শিশু কিশোরদেরকে ধৈর্য ও ত্যাগের মনোভাব শেখানো খুবই জরুরি। সামাজিক অঙ্গনে তাদেরকে টিকে থাকতে হলে ইসলামের এই অতি গুরুত্বপূর্ণ শিক্ষায় হতে হবে প্রশিক্ষিত ও অভ্যস্ত। ধৈর্য শিশু কিশোরদেরকে অপেক্ষাকৃত বেশি প্রশান্ত ও দয়ালু করে তোলে। পবিত্র কোরআনে ধৈর্য শব্দটি 72 বার এসেছে। ধৈর্য মানুষের ব্যক্তিত্বকে এবং আত্মা ও সুপ্রবৃত্তিগুলোকে শক্তিশালী করে, যা মুমিন হওয়ার জন্য জরুরি ও অপরিহার্য। নানা বিপদ ও প্রতিকূলতার মোকাবেলায় ধৈর্য মানুষকে সংগ্রামের ও দৃঢ়তার শক্তি যোগায়। সংযম ও খোদা সচেতনতা মুমিনের বৈশিষ্ট্য। শিশু কিশোররা জন্ম থেকেই ধৈর্যশীল হয় না, বরং তাদেরকে ধৈর্য ধরার প্রশিক্ষণ নিতে হয়।
ধৈর্যশীলতার নানা কৌশল রপ্ত করতে পারলে জীবনে তারা বেশি সুস্থ থাকবে ও অধৈর্যশীলদের তুলনায় বেশি আনন্দ উপভোগ করবে। শিশু কিশোরদের জীবন যে খুব মসৃণ ও ঝামেলাহীন তা নয়। বেশিরভাগ শিশুই স্কুল ও অভিভাবকদের পক্ষ থেকে মানসিক চাপের মধ্যে থাকে। শিক্ষকের দেয়া বাড়ির কাজ ও পরীক্ষার পড়া দ্রুত সম্পন্ন করা নিয়ে তারা দুশ্চিন্তার মধ্যে থাকে। অনেক বাবা মা তার শিশু বা কিশোর সন্তানকে এটা বুঝিয়ে দেন যে তোমাকে অন্য সবার চেয়ে পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করতে হবে, কিংবা অতি উচ্চ প্রত্যাশা নিয়ে বলেন তোমার সমবয়সী বা একই ক্লাসের অমুককে দেখেছ কত ভালো ফল করেছে। ফলে বাবা মা ও স্কুল শিক্ষকের প্রত্যাশা পূরণের ব্যর্থতার আশঙ্কা নিয়ে এক ধরনের আতঙ্কে থাকে অনেক শিশু কিশোর। এ জাতীয় নানা ধরনের চাপ বা বকা খাওয়ার আশঙ্কার মুখে অনেক সময় শিশু কিশোররা অদ্ভুত ও অপরিণামদর্শী আচরণ করে বসে। তাই শিশু কিশোরদেরকে ধৈর্যের প্রশিক্ষণ ও টেনশন নিয়ন্ত্রণের তালিম দেয়া খুবই জরুরি। শিশু কিশোরদের খুব কম বয়সে স্কুলে পাঠানো যেমন ঠিক নয়, আবার দেরিতে পাঠানোও ঠিক নয়। যথাসময়ে শিশুরা পড়াশোনা শুরু করলে তা সবার জন্যই হয় বেশি সহজ।
বিখ্যাত মার্কিন লেখক ও ইতিহাসবিদ উইল ডুরান্ট লিখেছেন, যদি সন্তানদের কাছ থেকে আদব ও শিষ্টাচার পেতে চাও, তাহলে আগে থেকেই নিজেকেই সুশীল ও সভ্য হতে হবে। সন্তানদের কাছ থেকে যদি পবিত্রতা ও সততা আশা করো, তাহলে আগে নিজেকেই সৎ হতে হবে। অভিভাবকরা রাগের মুখে কড়া ও কর্কশ কথা বললে তা সন্তানদের স্মৃতিতে গেঁথে যায়। সন্তানরা সবকিছু যথাযথভাবে সম্পন্ন করবে বলে আশা করলে তার আগে নিজেরও তেমনই হওয়া উচিত। শিশু কিশোররা বড়দেরই অনুসরণ করে থাকে। অপছন্দনীয় যে কোনো পরিস্থিতিতে বাবা মা যদি শিশুদের সামনেই ধৈর্যহীন হয়ে থাকেন, তাহলে সেরকম পরিস্থিতিতে শিশু কিশোররাও অনুরূপ আচরণ করবে। তাই শিশুদের ধৈর্য শেখানোর আগে বাবা মাকেই এ বিষয়ে অগ্রণী হতে হবে।
শিশুদের মারমুখী ও অধৈর্যশীল আচরণের মুখেও বাবা মা যদি শান্ত আচরণ করেন, তাহলে তারা এ আচরণ থেকে ধৈর্যেরই শিক্ষা পাবে। চাইলেই যে সবকিছু প্রত্যাশা অনুযায়ী অর্জন করা যায় না, তা নানা ঘটনার মাধ্যমে শিশু কিশোরদের শেখাতে হয়। শিশু কিশোররা কোনো কিছু পাওয়ার জন্য বা যা খুশি তা পাওয়ার জন্য বায়না ধরলেই তা তাদের দেয়া ঠিক নয় সবসময়। কখনো কোনো কোনো আবদার দেরিতে পূরণ করা উচিত। আপনি যখন একটি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত, তখন আপনার শিশু সন্তান যদি বলে বাবা আমার খেলনার ব্যাটারিটা এখনই বদলে দাও, এক্ষেত্রে তাকে শান্তভাবে বোঝাবেন যে 10 মিনিট অপেক্ষা করো, আগে আমাকে আমার এই জরুরি কাজটা শেষ করতে দাও, এই তো একটু পরেই বা শিগগিরই বা এখনই ঠিক করে দেব। সময় সংক্রান্ত এমন সব কথার মধ্যে অনেক সময় শিশুরা কোনো পার্থক্য দেখতে পায় না, তাই তাকে ঘড়ির মাধ্যমে সময় সম্পর্কে যথাযথ ধারণা দিতে হবে। শিশু কিশোরদের ধৈর্য শেখানোর জন্য ফুল ও লতাপাতা জাতীয় গাছ রোপণের কাজও দেয়া যেতে পারে, যাতে তারা বুঝতে পারে যে অনেক ধৈর্য ধরে গাছপালার যত্ন নিতে হয়।
শব্দ দিয়ে অসমাপ্ত বাক্যের শূন্যস্থান পূরণের খেলাও ধৈর্য বাড়ানোর বা অপেক্ষার নীতি শেখানোর সহায়ক। শিশু কিশোরদের এটা বোঝাতে হবে যে তাড়াহুড়ো করে কিছু চাইলেই তা অর্জন করা যায় না। গবেষণায় দেখা গেছে যেসব শিশু কিশোর ধৈর্যশীল তারা পরীক্ষায় বেশি নম্বর পায়। যেসব শিশু কিশোর কম বয়সেই নৈতিক আচার আচরণ সংক্রান্ত ভালো গুণগুলো রপ্ত করেছে, তারা ভবিষ্যৎ জীবনে বেশি সুস্থ থাকে এবং অন্যদের চেয়ে বেশি আত্মবিশ্বাসী ও অন্যদের চেয়ে তাদের সামাজিক সম্পর্ক বেশি শক্তিশালী হয়। এ ধরনের শিশু অন্যদের সঙ্গে বন্ধুত্ব ভালোভাবে টিকিয়ে রাখতে পারে এবং তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনও বেশি সুখময় হয়। তো শ্রোতা বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনার আজকের পর্ব এখানেই শেষ করছি।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে একটি সংক্ষিপ্ত সংবাদ। ইহুদিবাদী ইসরায়েলকে আফ্রিকান ইউনিয়নের পর্যবেক্ষকের মর্যাদা দেওয়ার কঠোর সমালোচনা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে আফ্রিকান ইউনিয়নের এই সিদ্ধান্ত দুঃখজনক এবং তিরস্কারযোগ্য। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানের খুজিস্তান প্রদেশ নিয়ে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের হস্তক্ষেপমূলক বক্তব্য তীব্র নিন্দা জানাল ইরান। আফগানিস্তানে ১৩ প্রদেশের সেনা অভিযানে ২৬৯ তালেবান নিহত। দেশটিতে অন্তর্বর্তী সরকার গঠনের আহ্বান জানাল আমেরিকা ও ইউরোপ। বাংলাদেশে ঈদের ছুটিতে করোনার পরীক্ষা কম হলেও সংক্রমণ কমেনি। জেলাভিত্তিক শনাক্ত মৃত্যুর হারে শীর্ষে অবস্থান করছে ঢাকা জেলা। এবং প্যাগাসাস ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীকে ব্যাখ্যা দেওয়ার দাবি জানাল বিরোধী দল কংগ্রেস। অভিযোগ তদন্তের জন্য যৌথ সংসদীয় কমিটি গঠনের দাবি। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জেপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। শ্রোতা বন্ধুরা, আজ এ পর্যন্তই, খোদা হাফেজ।